শুভ সন্ধ্যা, আমি তাহিরা কিবরিয়া, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। বাংলাদেশ এবং ভারতে এখন বুধবার রাত, আর ওয়াশিংটনে বুধবার দুপুর। আজ রয়েছে আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর রিপোর্ট।
মিয়ানমার সেনাবাহিনীর সাথে আরাকান আর্মির সশস্ত্র সংঘাত সহিংসতায় বিপুল সংখ্যক রোহিঙ্গা সহ 51,000 রাখাইনের অধিবাসী বাস্তুচ্যুত হয়েছেন।
রয়েছে কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর প্রতিবেদন।
ভারতকে অনেকখানি স্বস্তি দিয়ে আন্তর্জাতিক আদালত আজ পাকিস্তানকে ভারতের গুপ্তচর বলে বর্ণিত কুলভূষণ যাদবের প্রাণদণ্ড পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছে।
আরও থাকছে আমাদের নিয়মিত পরিবেশনা হ্যালো ওয়াশিংটন, আজকের বিষয় যুক্তরাষ্ট্রের অভিবাসন, বর্তমান পরিস্থিতি ও রাজনীতি। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ
খবর, পড়ছি সরকার কবিরুদ্দিন। যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট দলীয় প্রত্যেক বিধায়ক এবং সে সঙ্গে রিপাবলিকান পার্টিরও 4 বিধায়ক মিলে ডেমোক্রেট দলের সংখ্যালঘু গোষ্ঠীভুক্ত 4 নারী বিধায়ককে নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা বর্ণবাদী মন্তব্যে ধিক্কার জানাতে উত্থাপিত প্রস্তাবটি অনুমোদন করেছেন। প্রতিনিধি পরিষদে ট্রাম্পের বর্ণবাদী মন্তব্যের কড়া ভাষায় ধিক্কার জানানো প্রস্তাবটি পাশ হয়েছে 240-187 ভোটে। কংগ্রেস প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্টের ওই বর্ণবাদী টুইট বার্তা ধিক্কার জানাতে কংগ্রেস প্রতিনিধি পরিষদের প্রতি আহ্বান জানান। ন্যান্সি পেলোসির মন্তব্যের প্রত্যুত্তরে বাকায়দা আপত্তি জানিয়েছেন কংগ্রেস বিধায়ক ডাক কলিন্স। তিনি যুক্তি তুলে বলেন, স্পিকারের এ বক্তব্য প্রতিনিধি পরিষদের শিষ্টাচার লঙ্ঘন করেছে। তবে গোটা প্রতিনিধি পরিষদের ভোটাভুটি রিপাবলিকানরা যে স্পিকারের বক্তব্য রেকর্ড থেকে মিটিয়ে ফেলার আহ্বান জানান সেটাকে রদ করে দিয়েছে। প্রেসিডেন্টকে ধিক্কার জানিয়ে অনুমোদন করা প্রস্তাবটি রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠ অংশ প্রত্যাখ্যান করেছেন বলাই বাহুল্য। ইরাক অন্তর্গত কুর্দি রাজধানী এরবিলে এক রেস্তোরাঁর ভেতরে এক বন্দুকধারীর গুলিতে কম হলেও এক তুর্কি কূটনীতিক নিহত হয়েছেন বলে তুরস্কের রাষ্ট্রপরিচালিত বার্তা সংস্থা আনাদোলুর সূত্রে জানা গিয়েছে। বার্তা সংস্থা আনাদোলু বলছে, ওই নিহত ব্যক্তি ইরবিলের তুর্কি কনসুলেটে কাজ করতেন, বলা হচ্ছে তুরস্কের ডেপুটি জেনারেল কনসাল ছিলেন তিনি। আরও অনেকেই হতাহত হয়েছেন বলে শোনা যাচ্ছে, তবে এ ব্যাপারে এখনও অবধি কিছুই নিশ্চিত করে জানা যায়নি। এ হামলার দায়িত্ব দাবি করেও কোনো পক্ষ হতে কেউ কোনো দাবি দেওয়া তোলেনি এখনও। গুলিবর্ষণ হয়েছে যেখানে, সেই জায়গাটা বন্ধ করা হয়েছে, জরুরি ত্রাণ বিভাগীয় কর্মীরা ওখানটায় কর্তব্যরত রয়েছেন এখন। আন্তর্জাতিক একটি ত্রাণ সংস্থা বলছে, আফগানিস্তানের মধ্য পূর্বাঞ্চলবর্তী বিক্ষুব্ধ এলাকায় ডজনকে ডজন ক্লিনিক বন্ধ করতে বাধ্য করেছে তালেবানরা, এবং এতে করে বিশেষভাবে নারী ও শিশুসহ চিকিৎসাপ্রার্থী হাজার হাজার মানুষ চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। সুইডিশ কমিটি ফর আফগানিস্তান SCA বুধবার প্রকাশিত বয়ানে বলছে, এই যে ওয়ার্দাক প্রদেশে দুর্বৃত্তদের এই তৎপরতা ঘটল, এটার উৎপত্তি ওই গেল সপ্তাহে সংস্থার একটি স্বাস্থ্য পরিষেবা ক্লিনিকে আফগান আরক্ষা বাহিনীর প্রাণঘাতী এক হামলা অভিযান। উল্লেখ করা হয় যে ন্যাক্কারজনক ওই হামলা অভিযানে SCA সংস্থার চিকিৎসক সহ 4 ব্যক্তি নিহত হয় এবং 1 কর্মচারী নিখোঁজ রয়েছে এখনও। এ অবধি ওই ওয়ার্দাক প্রদেশের 9টি অঞ্চলের 6টির 77 সংখ্যক স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের 42টি তালেবানরা জোর করে বন্ধ করে দেয়। সংস্থা বলছে, এতে করে দিনওয়ারি হিসেবে 5,700-এরও বেশি চিকিৎসাপ্রার্থী মানুষ চিকিৎসা সুবিধে থেকে বঞ্চিত হচ্ছেন। আন্তর্জাতিক বিচারালয় ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস ICJ আজ বুধবার গুপ্তচর বৃত্তির দায়ে অভিযুক্ত ভারতীয় এক নাগরিকের মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনা করবার জন্য পাকিস্তানকে নির্দেশ দিয়েছে। ভারতীয় নৌবাহিনীর অফিসার কুলভূষণ যাদব গ্রেফতার হয়েছিলেন 2016 মার্চ মাসে পাকিস্তানের বলুচিস্তান প্রদেশে গুপ্তচর বৃত্তির দায়ে। বিষয়টির ওপর কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী।
ভারতীয় নৌ অফিসার কুলভূষণ যাদবকে পাকিস্তান 2016 সালের মার্চ মাসে গুপ্তচর বলে আটক করে। তার ঠিক এক বছর পর পাকিস্তানের সামরিক আদালতে তাঁর প্রাণদণ্ড হয়। ভারত ওই দণ্ড মকুব করে কুলভূষণকে নিরাপদে ভারতে ফেরত পাঠানোর জন্য জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে আবেদন জানায়। সেই থেকেই প্রাণদণ্ডে স্থগিতাদেশ জারি ছিল, তবে পাকিস্তান তাঁর সঙ্গে ভারতীয় দূতাবাসের কাউকে দেখা করতে দেয়নি। আজ আন্তর্জাতিক আদালত এই বিষয়ে রায় জানায়, জেনিভা চুক্তি অনুযায়ী কুলভূষণের জন্য ভারতীয় কনসুলার অ্যাক্সেস দিতে হবে পাকিস্তানকে, তার প্রাণদণ্ড পুনর্বিবেচনা করতে হবে, ততদিন স্থগিতাদেশ বহাল থাকবে। বস্তুত আন্তর্জাতিক আদালত জাতিসংঘের সদস্য দেশগুলোর বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করে না, তাই সব দাবি না মানা হলেও এই রায়কে ভারতের জয় হিসেবেই দেখা হচ্ছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিশ্ব সংবাদ শুনছেন আপনারা, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে বৌদ্ধদের বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির চলমান সংঘাত সহিংসতায় কমপক্ষে 51,000 রাখাইন আশ্রয় নিয়েছেন রাখাইন ক্যাম্পে, জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
মিয়ানমার সেনাবাহিনীর সাথে দেশটির বৌদ্ধদের বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির চলমান সশস্ত্র সংঘাত সহিংসতায় গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত কমপক্ষে 51,000 রাখাইনের অধিবাসী, যাদের মধ্যে বিশাল সংখ্যায় রোহিঙ্গা রয়েছেন, তারা বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। এই বাস্তুচ্যুত রাখাইনের অধিবাসীদের একটি অংশ রাখাইনের ক্যাম্পে আশ্রয় নিয়েছেন, কিন্তু গত কয়েকদিনের বন্যায় গত 2-3 দিন সময়ই রাখাইনের 15টি ক্যাম্পে থাকা রোহিঙ্গা সহ 16,000 জনকে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে বলে জাতিসংঘ, ইউরোপীয় কমিশনের মানবিক সহায়তা সংস্থা এবং মিয়ানমারের সংবাদ মাধ্যম জানিয়েছে। উত্তর রাখাইনে গত এপ্রিল মাস থেকে রাতে কারফিউ বলবৎ থাকা এবং ইন্টারনেট সহ এ জাতীয় সকল সেবা বন্ধ থাকায় ত্রাণ সহ বন্যা দুর্গতদের সহায়তা দিতে মানবিক সহায়তাকারী সংস্থাগুলোকে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলে জানানো হয়েছে। মিয়ানমারের উত্তর রাখাইনের পার্লামেন্ট সদস্য ইউথুন থারসেইনের বরাতে সংবাদ মাধ্যম জানিয়েছে, ইন্টারনেট বন্ধ থাকায় বন্যা পরিস্থিতি কতটা ভয়াবহ তার খবরাখবর সামাজিক যোগাযোগ মাধ্যমেও আসছে না। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আর এখন বাংলাদেশের সর্বসাম্প্রতিক বন্যা পরিস্থিতির খবরাখবর নিয়ে শুনবেন আমাদের বগুড়ার সংবাদদাতা প্রতীক কুমারের রিপোর্ট।
বাংলাদেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বিভিন্ন এলাকায় বাঁধ ভাঙার খবর পাওয়া গেছে। গাইবান্ধার ফুলছড়ি এলাকায় বাঁধ ভেঙে নতুন করে আরো বেশ কিছু ইউনিয়ন প্লাবিত হয়েছে। বোনারপাড়া থেকে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এসব এলাকার লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। নৌকার অভাবে এখনো অসংখ্য মানুষ নিরাপদ আশ্রয়ে যেতে পারছে না। এদিকে সিরাজগঞ্জের কাজীপুরেও বাঁধ ভেঙে নতুন করে আরো 3 গ্রাম প্লাবিত হয়েছে। নতুন করে পদ্মার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গেল কয়েকদিনের বন্যায় এখন পর্যন্ত নৌকা ডুবিতে 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিগমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী তাঁর আরেকটি রিপোর্টে বলছেন যে ভারতের পশ্চিমবঙ্গে সারদা চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে তৃণমূল কংগ্রেসের সাসপেন্ড হওয়া সাংসদ কুণাল ঘোষকে আজ জেরা করা হয়েছে।
ভারতের আর্থিক অনিয়ম নিয়ে তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি আজ বুধবার সাসপেন্ডেড তৃণমূল নেতা কুণাল ঘোষকে কলকাতার ইডি দপ্তরে ডেকে পাঠিয়ে 2 ঘন্টা ধরে টানা জেরা করে। তার বিরুদ্ধে অভিযোগ, সারদা চিটফান্ড কোম্পানির মিডিয়া বিভাগের প্রধান হিসেবে তিনি বিপুল অঙ্কের টাকা নিয়েছেন। একদা কলকাতা থেকে প্রকাশিত 2টি দৈনিক ইংরেজি কাগজ বেঙ্গল পোস্ট আর বাংলা কাগজ সকালবেলার প্রধান সম্পাদক ছিলেন কুণাল। ওই মিডিয়া বিভাগের আড়ালে সারদার কালো টাকা সাদা করার চেষ্টা হয়েছিল কিনা ইডি সেদিকটাও দেখছে। ইডির অফিসারদের কুণাল বলেছেন, সারদা তদন্তের স্বার্থে তাকে আর মুকুল রায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হোক। কুণাল বলেন, দলত্যাগ করে বিজেপিতে যোগ দিলেও একদা মুকুল রায় ছিলেন তৃণমূলের দ্বিতীয় ক্ষমতাধর নেতা, তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া যেতে পারে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আমাদের ঢাকা সংবাদদাতা নাসরিন হুদা বিথি বাংলাদেশের উচ্চ মাধ্যমিক এবং সমমানের পরীক্ষার পাশের হারের হাইলাইট পাঠিয়েছেন তার রিপোর্টে।
উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার পাশের হার বেড়েছে। সার্বিকভাবে পাশ করেছে 73.93% শিক্ষার্থী। জিপিএ 5 পেয়েছে মোট 47,286 জন শিক্ষার্থী। গত বছর এ পরীক্ষায় পাশের হার ছিল 66.64%। এবার 10 শিক্ষা বোর্ডে সব মিলিয়ে শিক্ষার্থী ছিল 13,36,229 জন। তাদের মধ্যে পাশ করেছে 9,88,172 জন।
নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শেষ করব পাকিস্তানের একটি খবর দিয়ে। পাকিস্তানের পুলিশ আজ ইসলামপন্থী এক ধর্মীয় নেতাকে গ্রেফতার করেছে। যুক্তরাষ্ট্র যাকে কিনা আন্তর্জাতিক সন্ত্রাসী রূপে চিহ্নিত করেছে 2008 সালে ভারতের মুম্বাই শহরে পরিচালিত প্রাণঘাতী হামলা অভিযানের সঙ্গে সংশ্লিষ্টতা দায়ে। নিষিদ্ধ ঘোষিত লাশকরে তায়েবা জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা এবং তারই নিষিদ্ধ ঘোষিত অঙ্গ প্রতিষ্ঠান দাতব্য সংস্থা জামায়াত-উদ-দাওয়ার প্রধান কর্তা ব্যক্তি হাফিজ সাঈদ যখন কিনা পাঞ্জাব প্রদেশের গোজরাওয়ালার পথে যাচ্ছিলেন, তখনই পুলিশ তাঁকে পাকড়াও করে। প্রাদেশিক সন্ত্রাস প্রতিরোধ দপ্তরের জনৈক মুখপাত্র বলেছেন, সাঈদকে সন্ত্রাস প্রতিরোধ আদালতে হাজির করা হলে বিচারক তাকে এক সপ্তাহের জন্য জেলে পাঠিয়েছেন। এই ছিল বিশ্ব সংবাদ, আপাতত এ পর্যন্ত।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় মিডিয়াম ওয়েভে 190 মিটারে, 1575 কিলোহার্টজে, এবং অনুষ্ঠানটি দেখতে পাবেন ফেসবুকেও।
Hello.
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় যুক্তরাষ্ট্রের অভিবাসন, বর্তমান পরিস্থিতি ও রাজনীতি। সঞ্চালন করছেন শেগুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ তাহেরা, শুভ সন্ধ্যা। হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় যুক্তরাষ্ট্রের অভিবাসন পরিস্থিতি ও রাজনৈতিক প্রভাব বা নীতি। আমাদের সঙ্গে আজ যোগ দিচ্ছেন তিনজন বিশিষ্ট অতিথি। তারা হচ্ছেন, প্রথমেই বলছি, নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন সৈয়দ মোহাম্মদুল্লাহ। তিনি নিউ ইয়র্কের একজন বিশিষ্ট সাংবাদিক, সংবাদ ভাষ্যকার ও বিশ্লেষক। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে আরও যোগ দিচ্ছেন ডক্টর শফিকুর রহমান। তিনি সাউথ ক্যারোলাইনা স্টেট বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশনস প্রোগ্রামের পরিচালক ও সমন্বয়ক। ডক্টর শফিকুর রহমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি।
আমাদের সঙ্গে আরও যোগ দিচ্ছেন মঈনুদ্দিন নাসের। তিনি নিউ ইয়র্কের একজন বিশিষ্ট সাংবাদিক এবং দীর্ঘদিন ধরে তিনি অভিবাসীদের স্বার্থে কাজ করছেন ও সহায়তা দিয়ে থাকেন। মঈনুদ্দিন নাসের, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে।
আপনাকেও ধন্যবাদ।
শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর 202-260-9981। এছাড়াও আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। তাহলে শুরু করা যাক। আমি প্রথমেই আমাদের অতিথিদের এক একজনের কাছে যাব এটা জানার জন্য যে বর্তমান যে পরিস্থিতি শুরু হয়েছে বা বর্তমানে যে পরিস্থিতি, সে সম্পর্কে যদি একটু আলোকপাত করেন এই অভিবাসনের ক্ষেত্রে। আমি প্রথমেই যাব সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছে।
অভিবাসন নিয়ে তো রীতিমতো একটা লড়াইয়ের মতো অবস্থা সৃষ্টি হয়েছে এবং খুব মানে সীমান্তে করুণ অবস্থা সৃষ্টি হয়েছে। লড়াই সেন্সে যে প্রেসিডেন্ট ট্রাম্প মোটামুটিভাবে অশ্বেতাঙ্গদের অভিবাসন প্রায় বন্ধই করে দিতে চান, এবং সেটা প্রত্যক্ষভাবে সরাসরি তিনি না বললেও তিনি মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করা এবং ওখান থেকে যারা শরণার্থী দিক দিয়ে সীমান্ত দিয়ে আসছে তাদের জন্য কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা আরোপ করা ইত্যাদির মধ্যে দিয়ে তার মনোভাব প্রকাশ করেছেন। 2016 সাল নির্বাচনের আগে থেকে তিনি এই ধরনের কঠোর মনোভাব প্রকাশ করায় তার একটা বেইস শ্বেতাঙ্গদের ভিতরে, শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের ভিতরে তার প্রচুর সমর্থন সৃষ্টি হয়েছে, এবং সেটাকে তিনি উস্কে দেওয়ার জন্য এবং সংহত করার জন্য সেই নীতি অব্যাহত রেখেছেন। তো এ সম্পর্কে এবং আইনি ব্যবস্থাও আরো কঠোর করার কথা তিনি বলছেন, এবং সবশেষে তিনি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আরো একটা কাজ করার চেষ্টা করছেন, সেটা হচ্ছে যেন অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আরেকটা কাজ তিনি অলরেডি করে দিয়েছেন, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সীমান্তে এসে লোকরা যে কোনো দেশ থেকে এসে আগে সীমান্তে চলে আসতে পারত যদি তারা এদেশে অ্যাসাইলাম চাইতে। এখন তিনি বলছেন যে না, যে দেশের লোক অন্য কোনো দেশের ভিতর দিয়ে যদি আসে প্রথমে সেই দেশে তাকে অ্যাসাইলাম চাইতে হবে, সেটা অতিক্রম করে ধরা যাক হন্ডুরাস বা অন্য কোনো দেশের লোক মেক্সিকো দিয়ে আসলো, মেক্সিকো তাদেরকে যুক্তরাষ্ট্রের সীমান্তে হাজির করতে পারবে না। ফলে মেক্সিকোর উপরে উনি প্রচণ্ড চাপ সৃষ্টি করার কারণে মেক্সিকো প্রায় 44,000 সৈন্যকে নিয়োগ করেছে এইসব কাফলাকে মানে যুক্তরাষ্ট্র সীমান্তে আসা থেকে বিরত রাখার জন্য, এবং সেই দেশের বিলিয়ন বিলিয়ন ডলার তারা স্পেন্ড করছে এখন এই যুক্তরাষ্ট্রকে খুশি রাখার জন্য, না হলে যুক্তরাষ্ট্র তাদের থেকে জিনিসপত্র আমদানি এবং তাদের প্রয়োজনীয় জিনিস এদিক থেকে রপ্তানি করার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে বলে প্রেসিডেন্ট হুমকি দিয়েছিলেন। সেটা থেকে তিনি সরে এসছেন মেক্সিকো নথি স্বীকার করার কারণে, তার দাবি মেনে নেওয়ার কারণে। অবশ্য তাতে যুক্তরাষ্ট্র ইকোনমি ক্ষতিগ্রস্ত হতো, কিন্তু তারপরও তিনি ওই নীতি নিচ্ছিলেন। তো যাই হোক, এ সম্পর্কে তো অন্যান্য আলোচকরাও বলবেন এবং আমরা আরো বাকি এক ঘন্টার ভিতরে আলাপ করার সুযোগ পাবো
নিশ্চয়ই। ডক্টর শফিকুর রহমান, আপনি কিছু বলতে চান বর্তমান পরিস্থিতি?
আমি বলতে চাচ্ছি যে মাহমুদুল্লাহ সাহেব যে কথা যেগুলো বললেন সুন্দরভাবে, মোটামুটি ওটাই আমাদের একটা প্রেক্ষিত। ওটার পরিবেশে ওটার কে পিছনে রেখে বা ওটাকে ব্যবহার করে প্রেসিডেন্ট ট্রাম্প তার 2020 সালের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে একটা স্ট্র্যাটেজি হিসেবে ব্যবহার করছে। উনি আগেও ইমিগ্রেশন এবং এই ফরেন পলিসি এবং বড় বড় দু চারটা ইস্যুতে না গিয়ে উনি যেগুলোতে গেছেন সেগুলো এমনভাবে গেছেন, এবং এটা হচ্ছে যে রেসিস্ট একটা দেশটাকে ভাগ করে ফেলার জন্য সাদা লোকদের। উনি মাহমুদুল্লাহ সাহেব যেটা বললেন যে সাদা এবং বয়স্ক এবং যারা ধর্মীয় লোক যারা ট্রাম্পকে সাপোর্ট করে, এই ধরনের লোক আমেরিকায় 50-55 ভাগ আছে। এখন 50-55 ভাগের মধ্যে যেটা হয়েছে বা হচ্ছে যে ইমিগ্রেশনরা ইমিগ্রেন্ট বা অভিভাবক যে সংখ্যা আমরা দেখছি এটা প্রতি বছরই বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার ফলে এই শ্বেতাঙ্গ লোকদের সংখ্যা কমে যাচ্ছে, এটা একটা তাদের জন্য ভয়ের ব্যাপার এসে দাঁড়িয়েছে। সেই ভয়ের সিচুয়েশনটাকে প্রেসিডেন্ট ট্রাম্প খুব সুন্দরভাবে ব্যবহার করে তার রাজনীতিতে তৈরি করছে, ব্যবহার হিসেবে মানে তার সোর্স হিসেবে তার স্ট্র্যাটেজি হিসেবে এটাকে ট্যাকটিক হিসেবে উনি ব্যবহার করছে।
মঈনুদ্দিন নাসের, আপনি সংক্ষিপ্তভাবে একটু বলুন।
আপনার এই যে ডোনাল্ড ট্রাম্পের যে নীতি, এই পলিসি, এই পলিসি তিনি যতই চিৎকার করুক না কেন, আমেরিকান যে কাপড়, আমেরিকান যে ইতিহাস, আমেরিকান যে আইন, আমেরিকান যে গঠন, এই যে ইনস্টিটিউশন, এগুলি কোনো সময় তাকে সমর্থন করে নাই। বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্প যেটা করছে সেটা হচ্ছে একটা ভীতি সঞ্চার করা এবং ভয় দেখিয়ে তিনি তার ভোট ব্যাংককে ঠিক রাখতে চায়। ভোট ব্যাংক তার হচ্ছে যে সেই ভোট ব্যাংক 2020 সালে নির্বাচনী বৈতরণী পাই দেওয়ার জন্য তিনি এই ভোট ব্যাংককে সংহত করতে চায়। কিন্তু এই ভোট ব্যাংকে সংহত করতে গিয়ে যে ফেব্রিক্সটা, আমেরিকান যে ফেব্রিক্স, যে সোশ্যাল ফেব্রিক্স, এবং এটাকে যে তিনি নষ্ট করছেন সেটা হচ্ছে যে দেখার বিষয়। আর এই সীমান্তে যে জিনিস যেভাবে রাখা হচ্ছে, সেই মানুষকে যেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, সেটা হয়তো ওনার এক সময় কিছু ভয়ভীতি সঞ্চার করার জন্য একটু করছে, কিন্তু এটা সবসময় ছিল, এটা সবসময় তাদেরকে সেভাবে করা হয়েছে, দেখা হয়েছে, নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রেসিডেন্ট ওবামার আমলেও একইভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। কিন্তু কিছু কিছু জিনিস, যেমন শিশুদেরকে তাদের মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়া এবং বিচ্ছিন্ন করে রাখা, তারপর হচ্ছে এই অন্যান্য যে সমস্ত বিষয়গুলো অমানবিক বিষয়গুলো, যেমন সেখানে বলা হচ্ছে যে দেখানো হচ্ছে যে দাঁত পলিশ করার জন্য ব্রাশ নেই, তারপরে খাওয়ার জন্য খাওয়ার নেই, এবং যে মুখে তাদের গোসল করার জন্য বা পানি ব্যবহার করার জন্য পানি নেই, যে পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে সেটা হচ্ছে যে ভীতি সঞ্চার করার জন্য। এইগুলি আগে ছিল না। আর ডোনাল্ড ট্রাম্প নিজে এখানে এরা জিএলসি একটা এক ধরনের হিপোক্রেট বেসিক্যালি, যেমন মিস ম্যাকনেল যে সিনেটর মিস ম্যাককনেল, তিনি তো আপনার নিজের স্ত্রী হচ্ছে যে তাইওয়ান থেকে ইমিগ্রেন্ট, এবং ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী তিনজনেই আপনার মানে ইমিগ্রেন্ট। এরা উনি বেসিক্যালি ইমিগ্রেন্টদেরকে যে অপছন্দ করে তা না, তারা যেভাবে বিষয়গুলোকে বিষয়গুলোকে তারা যেভাবে প্রকাশ্যে হুমকি থামকি এবং অমানবিক এবং অসামাজিক কথাবার্তার মধ্য দিয়ে, বর্ণবাদী কথাবার্তার মধ্য দিয়ে, এমনকি নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে হেয় প্রতিপন্ন করার মধ্য দিয়ে এটাকে আমেরিকাকে আইসোলেটেড করে ফেলতে চায়, এবং মানে আইসোলেটেড সেটা বর্ণবাদের যারা সুপ্রিমেসিস্ট, এখানে যে যারা শ্বেতাঙ্গ প্রাধান্যবাদ, তাদের ভোট ব্যাঙ্কগুলো ভোটারদেরকে তাদেরকে ই করে রাখার জন্যই ডোনাল্ড ট্রাম্পের এই প্রয়াস। এইটা আমেরিকান সোসাইটি, আমেরিকান ইনস্টিটিউশন, আমেরিকান যে জনগণ বেসিক্যালি এটা সমর্থন করে না।
অনেক ধন্যবাদ, আমরা আরও আলোচনা করব। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের অভিবাসন পরিস্থিতি ও রাজনৈতিক প্রভাব। আমাদের একজন শ্রোতা আছেন লাইনে, মুকুল সর্দার, তিনি বাংলাদেশের খুলনার দাকোপ থেকে প্রশ্ন করছেন। মুকুল সর্দার, ধন্যবাদ। হ্যালো
হ্যালো ওয়াশিংটনে, হ্যাঁ আমি শুনছি,
হ্যাঁ বলুন।
আজকের হ্যালো ওয়াশিংটনের সম্মানিত প্যানেলিস্ট, সঞ্চালক এবং শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে সম্প্রতি বছরগুলোতে মার্কিন অভিবাসন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, অনেকে যেটি মনে করেন যে অভিবাসন অনেকটা সংকুচিত হয়ে আসছে। সেই প্রেক্ষিতে আমি সবিনয়ে জানতে চাইব, মার্কিন অভিবাসন রাজনীতি দ্বারা আসলে কতটা নিয়ন্ত্রিত? আরো একটু যদি পরিষ্কার ভাবে বলা যায় যে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি আসলে এই অভিবাসনকে কতটা প্রভাবিত করছেন, আর এই মার্কিন অভিবাসনের ভবিষ্যৎটা আসলে কি?
অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি প্রথমে যাচ্ছি সৈয়দ মাহমুদউল্লাহ, আপনি তো শুরু করেছেন, আর একটু যদি এই রাজনৈতিক প্রভাব সম্পর্কে একটু বিষয়
মোটামুটি আলোকপাত হয়েছে। তারপরও আমেরিকা অভিবাসীর দেশ, এখানে অভিবাসন বন্ধ হয়ে যাবে এমন না, তবে সংকুচিত হবে ক্রমাগত, অন্তত এই প্রেসিডেন্টের নীতি অব্যাহত থাকলে সংকুচিত হতে বাধ্য, সংকুচিত হচ্ছে। একটু আগে আমি টিভিতে একটা আলোচনা শুনছিলাম, সম্ভবত সিএনএ, এক জাজের ইন্টারভিউ নিয়েছেন ইমিগ্রেশন জাজদের সমিতির প্রেসিডেন্ট নিয়ে। তিনি বলছেন যে জাস্টিস ডিপার্টমেন্টের অধীনে তত্ত্বাবধানে ইমিগ্রেশন জাজরা, তিনি বলছেন যে এটা হওয়া উচিত না, জাজদের ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়া উচিত, জাস্টিস ডিপার্টমেন্টের আওতামুক্ত করা উচিত। এটি একটি তিনি দিয়েছেন, তার মানে তারা এক ধরনের প্রেশার অনুভব করেন, চাপ অনুভব করেন, সরকার যে ধরনের স্ট্যান্ড নেয় মোটামুটি সেভাবে জাজরা যেন তাদের সিদ্ধান্ত দেন, সেরকম চাপ সম্ভবত তিনি অনুভব করেন বলে এই কথা বলেছেন। আরেকটা কথা তিনি বলেছেন, যারা এই দেশে আশ্রয় প্রার্থনা করছে অথবা এই দেশের থেকে বা এই দেশের বাইরে থেকে আশ্রয় প্রার্থনা করছে তাদের, এবং এই দেশের ভিতরে যারা অবৈধভাবে আছেন তাদের মিলে মোট 900,000 মামলা বিচারাধীন আছে ইমিগ্রেশন কোর্টগুলোতে। ফলে তা প্রতিদিন 70-80টা পর্যন্ত এক একজন জাজ সামনে উপস্থিত হয়। এই পরিমাণ যদি একটা কেস একজন জাজকে হ্যান্ডেল করতে হয়, তিনি সুবিচার করার করতে পারার কথা না, এটা অসম্ভব, অমানবিক। এটি একটি দিক। আরেকটা হচ্ছে যেটা মহিউদ্দিন আসার একটি সেন্টেন্স উল্লেখ করেছেন, সেটা একটু ইলাবোরেট করা উচিত। প্রেসিডেন্ট এই ট্রাম্প কার্ডের মতো ইউজ করছেন ইমিগ্রেশনকে, এবং সেই জন্যে চারজন অশ্বেতাঙ্গ কংগ্রেস ওমেন, হাউস অফ মেম্বার, তাদেরকে তিনি বলেছেন তোমরা তোমাদের দেশে ফিরে যাও, মানে তাদের কথাবার্তা তার পছন্দ না, যাদেরই কথাবার্তা পছন্দ না তিনি তাদের সম্পর্কে কটু মন্তব্য করেন, তার নিজের দলের লোকও যদি হয়, তার নিজের অ্যাটর্নি জেনারেলের আগে যিনি ছিলেন তাকেও তিনি দিন রাত্রি গালাগাল করতেন। তো যাই হোক, এই যে চারজনকে তারা দেশে ফিরে যেতে বলেছেন, কিন্তু কথা হচ্ছে তিনজনের, চারজনের মধ্যে তিনজনের জন্মই যুক্তরাষ্ট্রে, আরেকজন সোমালিয়া থেকে, তো কিশোরী বয়সে এদেশে এসেছিলেন এবং অনেক বছর আগে তিনি এদেশের নাগরিকত্ব পেয়েছেন, ফলে তাদেরকে তাদের দেশে ফিরে যাওয়া এভাবে বলা। প্রেসিডেন্ট ট্রাম্পের নিজের পিতামহ জার্মানি থেকে এদেশে এসেছিলেন এবং বিশেষ তাকে প্রায় সেই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বিশেষ একটা কারণে। তো ফলে এই দেশটাই তো মানে এই দেশের যারা মূল অধিবাসী যাদেরকে আমেরিকান ইন্ডিয়ান বলে তারা সব বাকি সবাই বহিরাগত, কাউকে দাস হিসাবে আনা হয়েছে, কেউ এই দেশকে দখল করে নিয়েছে, দখল করে তারপরে এই যারা এই দেশের মূল অধিবাসী ছিল তাদের তো মানে বিপুলভাবে তারা নিহত হয়েছে, বিলুপ্ত হয়ে গেছে তাদের এবং স্ক্যাটার্ড হয়ে আছে সারা দেশে। ফলে ইমিগ্রেন্টের দেশে অন্য কাউকে এভাবে কথাবার্তা বলা, তাদের মতামতের তিনি সমালোচনা করার বা যে কোনো ব্যক্তির অন্য ব্যক্তির মতামতকে শ্রদ্ধার সঙ্গে সমালোচনা করার অধিকার আছে। যেমন আমরা এখন আলোচনা করছি প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে, নীতি সম্পর্কে, কিন্তু তিনি এই দেশের নির্বাচিত প্রেসিডেন্ট, সেটি খেয়াল রেখে তার প্রতি শ্রদ্ধা রেখে এবং যে কোনো ব্যক্তির প্রতি শ্রদ্ধা রেখে আমরা আমাদের মত ব্যক্ত করছি। ফলে যে দেশ এদেশে ইমিগ্রেশন বন্ধ হবে না, সংকুচিত হবে, ইমিগ্রেন্টদের মামলাগুলো নিষ্পত্তি করতে দীর্ঘদিন সময় লেগে যাবে, বছরের পর বছর, ফ্যামিলি প্রেফারেন্স ক্যাটাগরিতে আত্মীয় স্বজনরা যারা আসার অধিকার আছে তাদের লাইন আরো লম্বা হবে, 4-5-7-10 বছরের জায়গায় আরো হয়তো ডবল টাইম লেগে যাবে। এই সমস্ত করে পুরো জিনিসটা বিলম্বিত করার চেষ্টা হবে। আরেকটা হচ্ছে ডিপোর্টেশনের সংখ্যা প্রেসিডেন্ট ওবামার আমলে বিপুল ছিল, এই আমলেও সেটা অব্যাহত ছিল, তবে ওই আমল থেকে কিছুটা কম। এখন তিনি প্রেসিডেন্ট কয়েকদিন আগে ঘোষণা করেছেন এই গত বোধ সোমবার থেকে শুরু হওয়ার কথা ছিল ধরপাকড় ব্যাপকভাবে, তা শুরু হয়নি কিন্তু যে কোনো মুহূর্তে হয়তো শুরু হতে পারে। তবে আমেরিকার বড় বড় শহরের অনেক মেয়র বলেছেন তারা তাদের কাছে যে ডেটাবেস আছে সেটা সরকার ইমিগ্রেশন কর্তৃপক্ষকে দেবে না এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষ লোকদেরকে ধরপাকড় করার ব্যাপারে সিটি কর্তৃপক্ষগুলো তাদেরকে সাহায্য সহযোগিতা করবে না, এরকম শিকাগোর মেয়র, নিউ ইয়র্কের মেয়র সহ অনেক বড় বড় শহরের মেয়র বলেছেন। ফলে মানে সংঘাতের একটা মানে আইনি সংঘাত এবং কোর্টে যাবে অনেক মামলা, ফলে আইনি সংঘাত এই ধরনের পলিটিক্যাল সংঘাত এগুলো অব্যাহত থাকবে। মূল লক্ষ্য হচ্ছে কিন্তু ওই 2020 সালের নির্বাচন এবং সেই নির্বাচনে শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের যে ভোটের ব্যাংক তার আছে সেটাকে সংহত করা এবং সেটাকে আরো প্রসারিত করা তার মূল উদ্দেশ্য, এবং সেটার একটা কারণ হচ্ছে 2050 সালের আগেই যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গদের পরিমাণ অশ্বেতাঙ্গদের চাইতে কমে যাবে, এই এই আশঙ্কা বা এই স্টাডি থেকে শ্বেতাঙ্গ আধিপত্যদের মধ্যে একটা ভীতি সঞ্চার হয়েছে, তারা সেটা দেখতে চান না, তারা এটা শ্বেতাঙ্গ আধিপত্য অধীনস্থ একটি অধীনে পরিচালিত একটি দেশ হিসাবে অব্যাহত রাখতে চান।
অনেক ধন্যবাদ। আমাদের একজন শ্রোতা টেলিফোন লাইনে আছেন, অজয় কুমার সরকার, হ্যালো। হ্যাঁ বলুন অজয় কুমার সরকার, ধন্যবাদ।
বলছি হ্যালো ওয়াশিংটনের সংশ্লিষ্ট সবচেয়ে শুভেচ্ছা আর নমস্কার জানিয়ে, আমার প্রশ্ন হচ্ছে বর্তমান প্রেসিডেন্টের আমলে এই অভিবাসন নীতি নিয়ে প্রায় দেখি একটা হইচই পড়ে যায়, তো আমার প্রশ্ন হলো এই প্রেসিডেন্টের আমলে অভিবাসন নীতি কি কঠোর করা হয়েছে অন্যান্য প্রেসিডেন্টের তুলনা মানে আমলের তুলনায়? আমার এইটাই প্রশ্ন।
আচ্ছা অনেক ধন্যবাদ। ডক্টর শফিকুর রহমান, অজয় কুমার সরকারের প্রশ্নটা হচ্ছে যে অন্যান্য প্রেসিডেন্টের তুলনায় কি এই প্রেসিডেন্ট বেশি কঠোর হচ্ছেন, আপনি কি বলেন?
হ্যাঁ, সেটা সত্যি বেশ কঠোর হয়েছেন, এতে কোনো সন্দেহ নেই অভিবাসনদের বিরুদ্ধে। কারণ উনি ওই মাহমুদুল্লাহ সাহেব যেটা বললেন যে নির্বাচনের একটা স্ট্র্যাটেজি হিসেবে ব্যবহার করে, উনি নিশ্চিতভাবে প্রেসিডেন্ট নিশ্চিতভাবে জানেন যে ইমিগ্রেন্টসদের ভোট উনি অত পাবেন না। এখন সেই তথ্যের উপর ভিত্তি করে এটা তার একটা ধারণা, কিন্তু আমরা অন্য সময় দেখেছি যে 12-15% ভোট তারা ট্রাম্প এবং রিপাবলিকানরা পেয়েছে, কিন্তু অভিবাসনদের ভোট সবসময় ডেমোক্রেটদের পক্ষে যায় এবং যারা মাইনরিটি রয়েছেন তাদেরও ভোট সাধারণত ডেমোক্রেটদের পক্ষে যায় গত 20-30 বছর ধরে। এখন কথা হচ্ছে যে এই স্ট্র্যাটেজিগুলো কিভাবে ব্যবহার করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্ট্র্যাটেজিতে কোনো ভুল নেই, স্ট্র্যাটেজি হিসেবে, রাজনৈতিক পদ্ধতি হিসেবে, রাজনৈতিক টেকনিক হিসেবে উনি এটা ব্যবহার করতে পারেন, কিন্তু কিভাবে উনি ব্যবহার করছেন, যেভাবে কথা বলছেন, যেভাবে এটা এত ভীতি মানে তৈরি করছে এবং মানুষের পক্ষে সামাজিক ভদ্রতার লাইন ছাড়িয়ে যাচ্ছে, তার যুক্তি এবং তার মানে তথ্যের কোনো মেজর ভিত্তি নাই, যুক্তি বহির্ভূত যুক্তিহীনতার মধ্যে দিয়ে উনি এমনভাবে কতগুলো টেকনিক এবং মানে ট্যাকটিক ব্যবহার করছেন যেটা সাধারণ মানুষের নিরাপত্তা একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। এবং কোনো প্রেসিডেন্টের আগে এইভাবে প্রেসিডেন্ট বুশ একটু ওই ধরনের প্রেসিডেন্ট ছিলেন, মানে সেকেন্ড বুশ ছেলে বুশ, কিন্তু প্রেসিডেন্ট কেনেডি বা ফোর্ড বা নিক্সন কেউই, রিপাবলিকান যত প্রেসিডেন্ট রয়েছেন বা আমরা দেখেছি, কেউই তেমন অভিবাসীদের বিরুদ্ধে কখনো যাননি। কারণ হচ্ছে যে এই অভিবাসীরা আমেরিকার রাজনীতিতে, আমেরিকার অর্থনীতিতে, আমেরিকার সামাজিকতা এবং অন্য অন্য ইনস্টিটিউশনসগুলোতে ট্রিমেন্ডাসভাবে অসংখ্য মানে ধরনের তারা কন্ট্রিবিউট করে। আমেরিকার অর্ধেক অর্থনীতি এই অভিবাসন এদের চালায়, তারা বিদেশের সাথে সম্পর্ক রাখে, তাদের বিদেশের সাথে ব্যবসা করে এবং শিক্ষা, আমেরিকার ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের যে রোল, তারা এখানে 3-4 বছর 5 বছর লেখাপড়া করে এদেশে থেকে এদেশের সমাজকে, এদেশের অর্থনীতিকে, এদেশের রাজনীতিকে, এদের সব কিছুতে কন্ট্রিবিউট করে যান। কাজে সেই হিসেবে এর আগের কোনো প্রেসিডেন্ট এমন কোনো এই ধরনের কোনো পদ্ধতি, এই ধরনের কোনো পলিসি গ্রহণ করেননি, কিন্তু তিনি নিজে খুব নিরাপত্তাহীন প্রেসিডেন্ট। আমরা ব্রিটিশ অ্যাম্বাসেডরের মানে ওপিনিয়নে এটা দেখেছি, উনি অনিশ্চিত, আত্মবিশ্বাসহীন, তার কোনো মানে নিজে খুব শঙ্কিত থাকেন কখন কি হবে। ওনার যদি পপুলারিটি একটু কমে যায় তাহলে উনি অস্থির হয়ে গিয়ে এইসব কথা, এমন গালাগালি, এমন মানে অসামাজিক কথাবার্তা বলতে থাকেন যেটা রাজনীতির এবং বিশেষ করে হোয়াইট হাউসের প্রেসিডেন্টের যে কালচার বা প্রেসিডেন্টের যে এক্সপেকটেশন আমরা করি তার বহির্ভূত হয়ে যাচ্ছে।
অনেক ধন্যবাদ। আমাদের একজন শ্রোতা আছেন নিউ ইয়র্ক থেকে, জিয়াউদ্দিন আহমেদ। হ্যালো জিয়াউদ্দিন আহমেদ, হ্যালো জিয়াউদ্দিন আহমেদ, আপনি শুনছেন?
হ্যালো আপা।
হ্যাঁ
আমি শুনছি।
আচ্ছা আপনার প্রশ্নটা করুন।
আমি মোহাম্মদ জিয়াদ আহমেদ, নিউ ইয়র্ক থেকে। ভয়েস অফ আমেরিকাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার প্রশ্ন, সাম্প্রতিক ইউরোপে দেখা গেছে যে নির্বাচনে যারাই ইমিগ্রেশন ইস্যুকে সামনে নিয়ে এসছে তারাই জয়ের দিকে এগিয়ে গেছে, সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প আগামী নির্বাচনে কতটুকু সফলতা লাভ করতে পারবে?
আচ্ছা, ইউরোপে দেখা যাচ্ছে যে যারা কঠোর নীতি নিচ্ছে অভিবাসনের বিরুদ্ধে তারা জয়ী হচ্ছে, আপনি কি সেটাই মনে করেন?
ইউরোপের সাথে আমেরিকার একটা বেসিক ডিফারেন্স, আমেরিকা এই দেশটা গঠিত হয়েছে গঠনের মধ্যে জনগণের উপস্থিতিকেও সবচেয়ে পেলাম। মানে যে দেশ গঠন হয়েছে আমেরিকা, সেই আমেরিকার সাথে ইউরোপের একটা আছে। ইউরোপ আমেরিকা হচ্ছে যে বেসিক্যালি আবিষ্কার করা একটা দেশ, মানব জাতি এই দেশ থেকে আবিষ্কার করেছে এবং আস্তে আস্তে ধীরে ধীরে ইমিগ্রেশনের মাধ্যমে এই দেশটা গড়ে উঠেছে। একটা বেসিক একটা ফরমেশনে এটা ইউরোপের সাথে ভিন্নতা আছে। এখানে এটার যে আমেরিকার বেসিক যে এখনো সবচেয়ে বিশ্বের সবচেয়ে বেশি ইমিগ্রেন্ট আমেরিকাতে আসে, এবং আমেরিকাতে নেওয়া হয় উইদাউট ইমিগ্রেন্ট বা আমেরিকাতে এটা আমেরিকা চলবে না। এখানে সবচেয়ে বেশি লোককে এখানে স্থান দেওয়া হয় বিভিন্নভাবে, যেমন H1B ভিসা থেকে শুরু করে নর্মাল মানে অন্যান্য ভিসা থেকে শুরু করে অন্যান্য মাধ্যমে যেভাবে যে পরিমাণে লোক আসে সমস্ত বিশ্বের সাথে তত লোক ইন্ডিকেন যায় না আমেরিকাতে প্রতি বছর যে পরিমাণ লোক আসে। কাজে এখানে ডোনাল্ড ট্রাম্প ইচ্ছে করবে যে সবকিছু করতে পারবে সেটা ঠিক না, আমেরিকার যে ইমিগ্রেশনের স্রোতটা এটাকে ইয়ে করা খুব ঠিক। আরেকটা হচ্ছে যে বিরূপ যে এখন বিশ্বে শুধু ইমিগ্রেশন না, এটা উত্তরবাদীদের কিন্তু একটা রাজত্ব ডাইনেস্টি দিকে যাচ্ছে, কোন মানুষ মানুষকে বিচারণ, মানুষ মানুষকে হেয় করা, মানুষ মানুষকে করা, এই এই বিষয়টা এটা আবার যুগীয় একটা বিষয় এটা চলে আসছে। এখন আমেরিকাতেও ডোনাল্ড ট্রাম্পের মতো করে রিপাবলিকান কোন প্রেসিডেন্ট দেখা নাই, যেমন মানে মানে প্রেসিডেন্ট রিগান বান্ধব এবং তারপর আপনার যে প্রেসিডেন্ট বুশ ইমিগ্রেশন বান্ধব ছিলেন। রিপাবলিকান পার্টি একসময় ডেমোক্রেটদের চাইতেও বেশি ইমিগ্রেশন পন্থী ছিলেন, যেমন প্রেসিডেন্ট ক্লিন্টনের সময় প্রেসিডেন্ট ক্লিন্টনের বক্তব্য অনেক ক্ষেত্রে দেখা গেছে যখন তিনি প্রেসিডেন্ট নির্বাচন করছেন ইমিগ্রেশন বিরোধী, সেই কারণে গিঙ্গ্রিচ সেই সময় ইমিগ্রেশনের পক্ষে কথা বলেছেন। এখন যে জিনিসটা এটা হচ্ছে অ্যাবসলিউটলি ডোনাল্ড ট্রাম্পের একটা ভীতিকর জেনোফোবিক যেটাকে বলা হয় ইংরেজিতে, সে জেনোফোবিক অ্যাটিটিউডের একটা বহিঃপ্রকাশ। এবং এই এই ব্যক্তি প্রেসিডেন্ট অনেকেই বলছে যে তিনি যেভাবে কথাবার্তা বলেন, তিনি যেভাবে বিশ্বটাকে দেখেন, সেটা কোনো প্রেসিডেন্ট সুলভ আচরণ নয়, যে কারণে রিপাবলিকান পার্টিতেও আজকে আপনার মতানৈক্য দেখা গেছে। যেমন সাউথ ক্যারোলিনাতে সে কংগ্রেসম্যান এবং গভর্নর, তিনি এখন ওনাকে চ্যালেঞ্জ করতে চাচ্ছে প্রাইমারিতে ডোনাল্ড ট্রাম্পের, তিনি রিপাবলিকান একজন অত্যন্ত সুপরিচিত, এর আগে বোস্টনের প্রাক্তন গভর্নর তাকে চ্যালেঞ্জ করতে চেষ্টা করেছে। এবং এভাবে তাকে যে আগামী নির্বাচনে যে খুব সহজে তিনি পার পেয়ে যাবেন যে প্রশ্নটা করেছেন সেটা ঠিক, এখানে এটা ইউরোপের মতো করে দেখলে আমেরিকা হবে না, আমেরিকা এটা ইমিগ্রেশন যেমন এখানে ট্রেড ইউনিয়ন যারা করেন ট্রেড ইউনিয়নের অনেক ইমিগ্রেশনের বিরোধী, কারণ ট্রেড ইউনিয়নে যদি লোক যদি বাইরে থেকে আসে তাহলে তাদের ওয়েজ কমে যায়, কিন্তু এখানে যারা ব্যবসা করে যারা এখানে বিজনেস এবং যে চেম্বারগুলো সেগুলো সবসময় ইমিগ্রেশনের পক্ষে। এখন ডোনাল্ড ট্রাম্প প্রাধান্যবাদী যারা অস্ত্রের ভাণ্ডার নিয়ে যেই শ্বেতাঙ্গ প্রাধান্যরা তাকে সমর্থন করছে তাদের তাদের মধ্যেও ডোনাল্ড ট্রাম্পের বিরোধী রয়েছে, যেমন এখানে কোক ব্রাদার যিনি সবচেয়ে বড় রিপাবলিকান তারাও কিন্তু ইমিগ্রেশনের পক্ষে। কাজেই ডোনাল্ড ট্রাম্পের নেতা এটা ইমিগ্রেশনকে ব্যবহার করে এবং এটাকে খুব নিকৃষ্টভাবে ব্যবহার করে এবং খুব আচরণে কোনো সভ্যতা বৈধতা বলে কিছুই নেই
অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আপনাদের আবার মনে করিয়ে দিচ্ছি যে আজকে বুধবার আমাদের নিয়মিত অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন শুনছেন, আর আজকের বিষয়বস্তু হচ্ছে যুক্তরাষ্ট্রের অভিবাসন পরিস্থিতি ও রাজনৈতিক প্রভাব। আমাদের আরেকজন শ্রোতা আছেন মোহাম্মদ আবদুল্লাহ, হ্যালো হ্যালো মোহাম্মদ আবদুল্লাহ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা আচ্ছা, না ওনার লাইনটা বোধ হয় কেটে গেছে, ঠিক আছে আমরা ওনার কাছে আবার যাব আবার লাইন পেলে। আমি আরেকটা প্রশ্ন করতে চাই যে যেই আপনার আমরা দেখছি যে এই গত কয়েকদিন ধরে সাংঘাতিকভাবে এই যে তিনজন আমাদের তিনজন না চার কংগ্রেস উইমেনের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প যে মন্তব্য করেছেন সেটা নিয়ে সাংঘাতিক বিতর্ক হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে রিপাবলিকানরা কিন্তু সে ব্যাপারে তেমন মন্তব্য করছেন না, মানে প্রেসিডেন্ট পক্ষেই তারা বক্তব্য রাখছেন, এমনকি একটা রেজলিউশনও পাশ হয়েছে। তো এই যে রিপাবলিকানরা কি তাহলে অভিবাসনের বিপক্ষে যাচ্ছে, তারা কি চাইছেন অভিবাসন, যারা অভিবাসী তাদের ভোট, আপনারা কি মনে করেন? তো আমি সৈয়দ মাহমুদউল্লাহর কাছে যাচ্ছি।
হ্যাঁ, ওটা গতকাল হাউসে একটা প্রস্তাব পাশ হয়েছে, ওই চারজন কংগ্রেসম্যানের বিরুদ্ধে তিনি অবমাননাকর বক্তব্য বলেছেন এবং সেটাকে বর্ণবাদী মন্তব্য বলে অভিহিত করা হয়েছে ওই প্রস্তাবে, এবং সেটাতে ডেমোক্রেটিক পার্টির সকল সদস্য এবং রিপাবলিকান পার্টির চারজন এবং একজন ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র প্রার্থী সেটার পক্ষে ভোট দিয়েছেন। রিপাবলিকানরা মোটামুটিভাবে প্রেসিডেন্টের বিরুদ্ধে কেউ যাচ্ছেন না, স্পষ্টভাবে কয়েকজন 10-15 জন মৃদু সমালোচনা করেছেন, বলেছেন যে তার ভাষা ব্যবহারটা একটু কঠোর হয়েছে বা এভাবে ঠিক হয়নি আর একটু সংযত, এই ধরনের ধরি মাছ না ছুঁই টাইপেরই মন্তব্য কয়েকজন করেছেন, কিন্তু বেশিরভাগ নিশ্চুপ থেকেছেন এবং বেশ কয়েকজন তাকে সমর্থনও দিয়েছেন। তারা ওই যে চারজন তাদের এখন নতুন একটা নাম ধরে দিয়েছে, গ্রুপ হিসাবে বলছে স্কোয়াড, তো এই চারজন এবং তাদেরকে সোশ্যালিস্ট বলা হচ্ছে, তাদেরকে লেফটিস্ট বলা হচ্ছে, আন আমেরিকান বলা হচ্ছে এবং এই সমস্ত করে গালমন্দ করে ওদেরকে চিহ্নিত করে তাদেরকে দ্বারা মানে ডেমোক্রেটিক পার্টি এখন চিহ্নিত হয়ে যাচ্ছে, প্রভাবিত হচ্ছে, তাদের পক্ষ নিয়ে প্রেসিডেন্টকে প্রেসিডেন্টের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করেছে, এই করে দেশের মত জনমতকে একেবারে পুরো দেশটাকে একটা সমাজকে বিভক্ত করার একটা উদ্যোগ চলেছে। এবং এক্ষেত্রে আপনি যেটা প্রশ্ন করেছেন, হ্যাঁ, রিপাবলিকানরা চুপ রয়েছে কারণ ট্রাম্প এতটাই, উনি একবার কট্টরভাবে যে রিপাবলিকান পার্টি করতেন তাও না, তিনি ডেমোক্রেটিক পার্টির লোকদেরকেও বহু আগে থেকে পয়সা কুড়ি কিছু কিছু দিয়ে আসতেন, কিন্তু রিপাবলিকান ক্যান্ডিডেট হয়ে প্রেসিডেন্ট হওয়ার পরে তার এই কট্টরবাদী মতবাদ এমনটা হয়ে গেছে যে তার বিরুদ্ধে গেলে অনেক কংগ্রেসের অনেক সদস্য উভয় পরিষদের পদ হারাবেন, আগামী নির্বাচনে হেরে যাবেন, এই ভয়ে অনেকে কথাবার্তা বলছেন না। আবার এমন নিশ্চয়ই যথেষ্ট সংখ্যক আছেন যারা তার এই বর্ণবাদী বা এই শ্বেতাঙ্গ আধিপত্যবাদী মতের সাথে মোটামুটি ভাবে তাদের মতের মিল আছে, এই সমস্ত কারণ নিয়ে। আর এমনকি ডেমোক্রেটিক পার্টিরও এই কয়েকদিন আগে মাত্র স্পিকার পেলোসি চারজনের সম্পর্কে কিছুটা কঠোর মন্তব্য করেছিলেন কারণ তাদের স্ট্যান্ড এবং তাদের দাবি দেওয়া নিয়ে তিনি বেশ অস্বস্তি বোধ করছিলেন, কিন্তু এই প্রেসিডেন্টের আক্রমণ হওয়ার কারণে ডেমোক্রেটিক পার্টিরা ওই চারজনের পশ্চাতে ইউনাইটেড হয়ে নিন্দা প্রস্তাব পাশ করেছেন। ডেমোক্রেটিক পার্টির ভিতরেও একটা আশঙ্কা আছে, এমনটাই প্রেসিডেন্টের বর্ণবাদী শতাঙ্গ আধিপত্যবাদী প্রচারণা আমেরিকার জনমতকে প্রভাবিত করে এমন একটা অবস্থানে নিয়ে এসছে যে একেবারে কট্টরভাবে তারা মানে আগের অবস্থানে না থেকে ডেমোক্রেটরা কিছুটা সরে এসছেন, তারা সীমান্তে মানবিক অবস্থা সৃষ্টি করার দাবি জানাচ্ছেন, এটাতে তারা অটল আছেন। তারা মানে এই দেশে অ্যাসাইলাম সিকারদের আমেরিকার আইন অনুসারে আগে যে নিয়ম চলে আসছিল, এই দেশে প্রবেশ করতে পারবে এবং প্রবেশ করে অ্যাসাইলাম সিক করতে পারবে সেটা অব্যাহত রাখার কথা বলছেন, কিন্তু অ্যাট দি সেম টাইম সীমান্তে ওয়াল নির্মাণের জন্য তারা প্রথমে টাকা না দিলেও শেষ পর্যন্ত কিছু টাকা তো তারা ডলার দিতে রাজি হয়েছিলেন, পরে প্রেসিডেন্ট তো মিলিটারি ফান্ড থেকে টাকা সেখানে হস্তান্তর করে ওয়াল নির্মাণের, এই সমস্ত ব্যাপারে তারা এখন আর খুব বেশি উচ্চবাচ্য করছেন না। তারাও আগামী ভোটে যে শ্বেতাঙ্গদের ভোট তারাও তো চান, তারা একেবারে সব ভোট হারিয়ে হারতে চাইবেন, ট্রেড ইউনিয়ন যারা করেন, লেবারসমেন্ট যারা, ডেমোক্রেটিক পার্টির সমর্থন একটা বিরাট বেস, তাদের অনেকে ইতিমধ্যে ট্রাম্পের পক্ষে সরে গেছেন, তাদের সবাইকে এরা হারাতে চান, না হারালে তাদের অনেক হাউসে এবং সেনেটে হেরে যাওয়ার সম্ভাবনা থাকবে, লোকাল ইলেকশনগুলোতে হেরে যাওয়ার সম্ভাবনা থাকে, প্রেসিডেন্সিয়াল ইলেকশনে তারা সংকটের সম্মুখীন হবেন। সেই জন্যেই প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট যে এখন 23 জনের মতো আছেন ডেমোক্রেটিক পার্টির, তার মধ্যে অনেকে ঝরে যাবেন, কিন্তু অগ্রগামী যারা তাদের মধ্যে যেমন ফরমার ভাইস প্রেসিডেন্ট বাইডেন, তিনি মধ্যপন্থী অবস্থান নিয়েছেন, এবং মধ্যবর্তী অবস্থান নেওয়ার কারণ হচ্ছে তিনি ট্রেড ইউনিয়নের লেবার শ্রেণীর ভোট আশা করছেন, ডেমোক্রেটিক পার্টির একটা বেশ সেটা, আর আশা করছেন যে তিনি যদি কট্টর অবস্থান নেন মানে লেফটিস্ট টাইপের তাহলে সেন্ট্রিস্টদের ভোট উনি ইন্ডিপেন্ডেন্টদের ভোট পাবে না। 40% জেনারেলি ধরা হয়, 40% রিপাবলিকান, 40% ডেমোক্রেট আর 20% হচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট, তাদের ভোটের উপরে শেষ পর্যন্ত প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ফলাফল নির্ভর করে। এর ফলে দেখা যাক কোন দিকে যাচ্ছে, আমরা সকলেই তো অবজার্ভ করছি, এটা এখন একটা ফ্লুইড সিচুয়েশন।
অনেক ধন্যবাদ মোহাম্মদ আব্দুল্লাহ, উনি এখন লাইনে আছেন। হ্যালো মোহাম্মদ আব্দুল্লাহ, শুনতে পাচ্ছেন?
হ্যাঁ জি আপা, আমি আছি।
আচ্ছা,
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম, বলুন আপনার প্রশ্নটা।
আপা আমি চুয়াডাঙ্গা থেকে বলছিলাম, বাংলাদেশের চুয়াডাঙ্গা থেকে।
হ্যাঁ বলুন আপনার প্রশ্নটা।
আমার প্রশ্নটা হলো, একটা সময় বাংলাদেশ সহ বিশ্বের কিছু অঞ্চলের জন্য ডাইভার্সিটি লটারি ভিসা ছিল, নাগরিকত্ব গ্রহণের জন্য। এটা বাংলাদেশের জন্য বন্ধ হয়ে গেছে, অন্য কোন অঞ্চলের জন্য আছে কিনা জানি না, সেটা একটু জানার ইচ্ছা আছে যে এই ধরনের লটারি ভিসা এখনো চালু আছে কিনা। আর একটা বিষয় হলো যেটা জানার, সেটা হলো যে এই যে বর্তমান ট্রাম্প প্রশাসনের যে অভিবাসন বিরোধী বা বর্তমান অবস্থান, এই অবস্থানের বিপক্ষে বিরোধী ডেমোক্রেটদের বক্তব্য কি, এটা তো জানার ইচ্ছা আছে আপা।
আচ্ছা, অনেক ধন্যবাদ মোহাম্মদ আব্দুল্লাহ। আমি জানি ডক্টর শফিকুর রহমান আপনাকে একটু আগে ছেড়ে দিতে হবে, তাই আপনার কাছে যাচ্ছি, আপনি যদি এই প্রশ্নের উত্তর দেন।
প্রথম কথাটা হচ্ছে যে আমেরিকার অভিবাসনের যে অবস্থা রয়েছে এবং এটা রাজনীতিতে আগে যে পরিস্থিতি এবং ছিল, এটা ট্রাম্প আসার পর থেকে, ক্লিন্টনের সময় থেকে কিছুটা পরিবর্তন হয়ে এসছে। এবং এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটার একটা রাজনৈতিক বড় রকম ফ্যাক্টর হিসেবে এসে গেছে। এখন ট্রাম্প এর মেইন যে স্ট্র্যাটেজি তার নির্বাচনে, সেটা হচ্ছে যে ডেমোক্রেটিক পার্টিকে যদি ভাগ করে ফেলতে পারে তাহলে তারা ইজিলি যে শ্বেতাঙ্গ ভোটগুলো রয়েছে সেগুলো ইজিভাবে সহজভাবে পেয়ে যাবে। সেই জন্য ডেমোক্রেটিক পার্টির ভেতরে বিভিন্ন রকম ধারণা রয়েছে। মাহমুদুল্লাহ সাহেব বলেছেন যে ওখানে 23 জন ক্যান্ডিডেট আছে, এত ক্যান্ডিডেট কোনো এক প্রেসিডেন্সিয়াল নির্বাচনে এসছেন আমরা অন্তত গত 50 বছরে জানি না। তো সেই হিসেবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন রকম স্ট্র্যাটেজি ব্যবহার করছেন এবং এই অভিভাষণদের একটা বড় রকম স্ট্র্যাটেজি ব্যবহার করছেন তার রাজনীতিতে ডেমোক্রেটিক পার্টিকে ভাগ করে ফেলার জন্য। সেই ভাগ করার জন্যই এই ধরনের কথাবার্তা, এই ধরনের কমেন্টস ব্যবহার করছেন যাতে ডেমোক্রেটিক পার্টির ভেতরে সাদা এবং কালোদের ভেতরে, কালোরা প্রায় 11-12% তাদের ভোটার রয়েছে, যদিও তাদের অ্যাকচুয়াল ভোট দেন 50-60% পর্যন্ত, এক্সেপ্ট ওই ওবামার সময় 80-90% ভোট আমরা দেখেছিলাম। আর আপনার সেকেন্ড প্রশ্নের যে এটা হচ্ছে যে এর ভবিষ্যতের রাজনীতি এবং যে ডিবির ব্যাপারটা, ডিবি এখন বাংলা মানে লটারিটা এখন বাংলাদেশে বন্ধ হয়ে গেছে কিন্তু অন্য অন্য 2-4 দেশের জন্য রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এগুলো সব কিছু বন্ধ করে দিয়ে, এবং প্রধান যেটা যে সমস্যাটা প্রেসিডেন্ট ট্রাম্প মনে করছেন সেটা হচ্ছে যে পরিবারের যে আত্মীয় স্বজন ইমিগ্রেন্ট হিসেবে হিসেবে আসার যে ই ছিল, যে একজন যদি এখানে আসে তার মা বাবা, তারপরে মা বাবারা তার ছেলে মেয়েদেরকে, তারপরে অভিবাসীরা তাদের ভাই বোনদেরকে এবং আত্মীয় স্বজনদেরকে স্পন্সর করতে পারতেন, তাতে একটা চেইন রিয়াকশন এবং চেইন অভিবাসন মানে ই হতো, এবং যেটা বাংলাদেশ সহ ইন্ডিয়া, ফিলিপিন, চায়না এইসব বড় বড় দেশগুলো, মেক্সিকো বেশ বেনিফিট পেয়েছে। তো এখন সেগুলো বন্ধ করার জন্য চেষ্টা করছে কিন্তু ডেমোক্রেটরা বোধহয় ওগুলোকে অপোজ করবেন এবং সহজে ওটা বন্ধ করতে পারবেন বলে মনে হয় না। এটা কংগ্রেসে পাশ হবে না, কিন্তু প্রেসিডেন্টের এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে অনেক সময় অনেক কিছু সিদ্ধান্ত এইভাবে নেওয়া যায়।
আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর শফিকুর রহমান। আপনার যদি চলে যেতে হয় আপনি চলে যেতে পারেন।
ধন্যবাদ আপনাদের
সবাইকে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আমাদের
সঙ্গে যোগ দেওয়ার জন্য।
অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। মোহাম্মদ সোহেল রানা, আপনি লিখেছেন যে অভিবাসী না থাকলে আমেরিকা কি খুব বেশি লাভবান হবে? আপনি ফেসবুকে লিখেছেন। আমি মইনুদ্দিন নাসিরের কাছে যাচ্ছি, আপনি কি বলেন?
আমি তো যে আমি তো আগেই বলেছি যে আমেরিকার যে গঠন এটা ইমিগ্রেশন এবং এটা আর ইমিগ্রেশন এখানে যত যে অনেকে মনে করে যে ইমিগ্রেশন লোকের জনসংখ্যা বেড়ে যাচ্ছে এবং এটা এবং প্রেসিডেন্ট ট্রাম্প একটা অসুখ একটা কথা বলে যে আমরা পূর্ণ আমাদের জায়গা নেই আমাদের জায়গা নেই এই যে কথাগুলি বলেন ইনি একটা ভীতি সঞ্চার করে এখানে প্রচুর জায়গা আছে। কারণ আমরা জানি 1995 সালে একটা স্ট্যাটিস্টিক্স হয়েছিল সারা বিশ্বের সমস্ত লোক যদি ট্যাক্সাস একটা স্টেট ঢুকিয়ে দেওয়া হয় এবং পাঁচজন করে যদি একটা পরিবার হয় তাহলে প্রতি পরিবার 650 স্কোয়ার ফিট করে জায়গা পাবে। তাহলে এত বিশাল একটা ভূমি, এই ভূমিতে যে মানুষ এটা যে আসবে না কেন? এখন যদি কিছু রুলস রেগুলেশন হয়তো ইম্পোর্ট করতে পারে, কিন্তু একসময় তো কোনো রুলস রেগুলেশন ইমিগ্রেশনের জন্য ছিল না। যেমন যে আমাদের বাংলাদেশে যে পশ্চিমারা যে শাসন করে আসতো 200 বছর তখন কি ধরনের কোনো বিষয় ছিল? ছিল না। আপনার আমেরিকাতে এই বিষয় যে করা হয়েছে সে রুলস রেগুলেশন তো থাকবে, কিন্তু এই ইমিগ্রেশন বিহীন আমেরিকা স্ট্যাটাস এরা ই করে পরিমাণ এই যে করে আপনাদের গবেষণা করে দেখা গেছে যে ইকোনমি অনেক ক্ষীণ করবে, মানে ইকোনমি অনেক সংকুচিত হবে যদি ইমিগ্রেশন বন্ধ করে দেওয়া হয়। আপনার এই যে বাংলা আমেরিকার যে যারা উৎপাদন কারখানা মিল কারখানার মালিকরা আছেন, যারা চেম্বারগুলো আছেন, তারা কেন ইমিগ্রেশন চায়? এবং যারা কৃষি ফার্মে বড় বড় কৃষি ফার্মের অধিকারী মালিকরা আছেন তারা ইমিগ্রেশন চায়, কারণ তারা তাদের মাঠে কাজ করার কোনো লোক নাই, তাদের কারখানায় কাজ করার লোক সংকুচিত হয়ে গেছে এবং এই সমস্ত সংকুচিত যদি হয়ে যায় তাহলে তারা উৎপাদন করতে পারবে না, উৎপাদন না করতে পারলে তারা বিশ্ববাজারে কম্পিট করতে পারবে না। এই হচ্ছে যে আপনার মানে যারা এখানে মূল তালিকা শক্তি অর্থনীতি তারা সবাই কিন্তু ইমিগ্রেশনের পক্ষে। এখন এখানে যে যে জিনিসটা মানুষ জনগণ অনেকে গ্রহণ করতে চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প সেটা হচ্ছে বৈধ ইমিগ্রেন্ট এবং অবৈধ ইমিগ্রেন্ট। ইমিগ্রেন্ট যেখানে সেখানে বৈধতা অবৈধতা এটা তো একটা কাগজের ব্যাপার, এটাতে কোনো যেমন এই কাগজ দিয়ে একটা নিয়ন্ত্রণ করা আর কাগজবিহীনভাবে নিয়ন্ত্রণ করার মধ্যে যদি আমেরিকা কিন্তু সেটাকে হ্যান্ডেল করতে হবে, কারণ সমস্ত বিশ্বের মানুষ যদি অপশন দেওয়া হয় তাহলে আমেরিকাতে আসতে চাইবে। সেদিক থেকে আমেরিকান সরকারকে এরকম অরুচিকর মন্তব্য থেকে বিরত থেকে এটাকে সুষ্ঠুভাবে কে হ্যান্ডেল করা যায় এবং কে বদ্রোচিতভাবে বিশ্ব সমাজে একটাভাবে কীভাবে খাপ খায় এরকম ইয়ে দিয়ে কীভাবে এটাকে নিয়ন্ত্রণ করা, যেমন প্রেসিডেন্ট ওবামার সময় করা হয়েছে, সেভাবে একটা পদ্ধতি এবং ইয়ে উদ্ভাবন করতে হবে।
অনেক
কিন্তু ইমিগ্রেশন বন্ধ করা যাবে।
হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। আমাদের আরেকজন শ্রোতা আছেন, লিয়াকত আলী লাইনে আছেন। হ্যালো, হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটা বলুন।
জি, আমি লিয়াকত আলী চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি।
আচ্ছা বলুন।
অভিবাসন আমেরিকা দর সরকার বাংলাদেশে নাগরিকদের এই করতে যাচ্ছে, এভাবে তাদের আইনকে প্রয়োগ করে অভিবাসন দিয়ে প্রবাসী যারা অভিবাসন ওখানে কর্মরত আসছেন এদেরকে কি কখনো কি যারা এই সরকার কি এই ধর পাকড় করে ওদেরকে লিগেল করার কোনো সুযোগের ব্যবস্থা করবে নাকি একদম বাহির দেশে তাদের দেশে পাঠিয়ে দেওয়ার এরকম আইন করতেছে কিরকম?
আচ্ছা, অনেক ধন্যবাদ লিয়াকত আলী। সৈয়দ মোহাম্মদুল্লাহ, উনি বলতে চাচ্ছেন যে মানে লিয়াকত আলী বলতে চাচ্ছেন যে কিভাবে এদেরকে কি রাখা হবে না সত্যি তাদের বহিষ্কার করা হবে বা স্বদেশে পাঠিয়ে দেওয়া হবে যারা?
দুটোই করা হয়। কিছু কিছুকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেওয়া হয় এবং তাদের আদালতে হিয়ারিং এর মানে শুনানির জন্য তারা সুযোগ পান। শুনানিতে আদালত যদি চূড়ান্ত নির্দেশ দেন তাদেরকে পাঠিয়ে দেওয়ার সেটা হয়। আর কাউকে কাউকে আগে থেকে তাদের বিরুদ্ধে বহিষ্কার আদেশ ছিল কিন্তু তারা পালিয়ে বেরিয়েছে, তাদেরকে ধরতে পারেনি, এরকম কাউকে পেলে তাৎক্ষণিকভাবে তাদেরকে ডিপোর্ট করে দেবে, এটা একটা নিয়ম। এবং তিনি বাংলাদেশের কথা উল্লেখ করেছেন, বাংলাদেশিদেরকে স্পেসিফিক্যালি যে কেউ শুধুমাত্র বাংলাদেশি ও বৈধ কেউ যদি থাকেন তাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য এই দেশ এখনো কোনো নীতি নেয়নি, বাংলাদেশ বা অন্য কোনো দেশের জন্য স্পেসিফিক একটি দেশের জন্য কোনো নীতি নেয়নি। সে নীতি জেনারেলি সেটা হচ্ছে অবৈধ অভিবাসী বলে তাদেরকে যাদেরকে তারা গণ্য করেন তাদেরকে ধরপাকড় করে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য। তারাও জানেন যে মিলিয়ন মিলিয়ন লোক এ দেশে অবৈধভাবে আছেন, সবাইকে তারা ধরতেও পারবেন না, সেই জনবল সেই শক্তি নেই, কিন্তু একটা ভীতি সঞ্চার করতে পারলে এই এই ধরনের অভিযানের মাধ্যমে তাহলে বিদেশ থেকে এই যে অবিরাম ধারা যুক্তরাষ্ট্রে আসার যে আকাঙ্ক্ষা বা চেষ্টা সেটা অনেকটা অনেকটা প্রশমিত হবে, একেবারে বন্ধ হয়ে যাবে তা না, প্রশমিত হবে। এই চাপটা তারা বন্ধ করতে চান একদিকে, আর অন্যদিকে হচ্ছে যে বাংলাদেশিদের মধ্যে যে বিপুল সংখ্যক অবৈধ লোক যুক্তরাষ্ট্রে আছেন তা না, আছেন না তা আমি বলবো না, আমার কাছে কোনো ফ্যাক্ট ফিগার নেই, সরকার কাছে থাকতে পারে, কিছু আছেন এবং তারা তাদের নিজ নিজ অ্যাটর্নি এবং কমিউনিটি অর্গানাইজেশনগুলোর কাছে গিয়ে মানে গ্রেপ্তার করতে আসলে ধরপাকড় করতে আসলে বাসায় লোক আসলে কিভাবে সেটা হ্যান্ডেল করতে হয় কি তারা বলতে হয় আমাদের তথ্য তাদের
আমাদের এখন শেষ করতে হচ্ছে অনুষ্ঠান। হ্যাঁ, অনেক ধন্যবাদ, আমাদের হাতে একেবারে আর সময় নেই। সৈয়দ মোহাম্মদুল্লাহ, ডক্টর শফিকুর রহমান এবং মইনুদ্দিন নাসের, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আর যাদের কার প্রশ্ন দিতে পারিনি তাদের কাছে ক্ষমা চাইছি। শেষ করছি এখনকার মতো, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সরকার কবিরউদ্দিন।
যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট দলীয় প্রত্যেক বিধায়ক এবং সে সঙ্গে রিপাবলিকান পার্টিরও চার বিধায়ক মিলে ডেমোক্র্যাট দলে সংখ্যালঘু গোষ্ঠীভুক্ত চার নারী বিধায়ককে নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা বর্ণবাদী মন্তব্যে ধিক্কার জানাতে উত্থাপিত প্রস্তাবটি অনুমোদন করেছেন। প্রতিনিধি পরিষদে ট্রাম্পের বর্ণবাদী মন্তব্যের কড়া ভাষায় ধিক্কার জানানো প্রস্তাবটি পাশ হয়েছে 240-187 ভোটে। ইরাক অন্তর্গত কুর্দি রাজধানী ইরবিলে এক রেস্তোরাঁর ভেতরে এক বন্দুকধারীর গুলিতে কম হলেও এক তুর্কি কূটনীতিক নিহত হয়েছেন বলে তুরস্কের রাষ্ট্রপরিচালিত বার্তা সংস্থা আনাদোলুর সূত্রে জানা গিয়েছে। বার্তা সংস্থা আনাদোলু বলছে নিহত ব্যক্তি ইরবিলের তুর্কি কনসুলেটে কাজ করতেন, বলা হচ্ছে তুরস্কের ডেপুটি জেনারেল কনসাল ছিলেন তিনি। আন্তর্জাতিক একটি ত্রাণ সংস্থা বলছে আফগানিস্তানের মধ্য পূর্বাঞ্চলবর্তী বিক্ষুব্ধ এলাকায় ডজনকে ডজন ক্লিনিক বন্ধ করতে বাধ্য করেছে তালেবানরা এবং এতে করে বিশেষভাবে নারী ও শিশুসহ চিকিৎসা প্রার্থী হাজার হাজার মানুষ চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। আন্তর্জাতিক বিচারালয় ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস আজ বুধবার গুপ্তচর বৃত্তির দায়ে অভিযুক্ত ভারতীয় এক নাগরিকের মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনা করবার জন্য পাকিস্তানকে নির্দেশ দিয়েছে। ভারতীয় নৌবাহিনীর অফিসার কুলভূষণ যাদব গ্রেপ্তার হয়েছিলেন 2016 মার্চ মাসে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে গুপ্তচর বৃত্তির দায়ে। পাকিস্তানের পুলিশ আজ ইসলামপন্থী এক ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করেছে। যুক্তরাষ্ট্র যাকে কিনা আন্তর্জাতিক সন্ত্রাসী রূপে চিহ্নিত করেছে 2008 সালে ভারতের মুম্বাই শহরে পরিচালিত প্রাণঘাতী হামলা অভিযানের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে। নিষিদ্ধ ঘোষিত লস্কর এ তাইবা জঙ্গি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা এবং তারই নিষিদ্ধ ঘোষিত অঙ্গ প্রতিষ্ঠান দাতব্য সংস্থা জামাতুদ্দাওয়ার প্রধান কর্তা ব্যক্তি হাফিজ সঈদ যখন কিনা পাঞ্জাব প্রদেশের গোজরাওয়ালার পথে যাচ্ছিলেন তখনই পুলিশ তাকে পাকড়াও করে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সঞ্জানা ফিরোজ, প্রকৌশলী ছিলেন ঝাও গ্যাং চ্যাং এবং ফেসবুক লাইভে সহায়তা করেছেন সাফিউল আলম মাসুদ। আমি তাহিরা কিবরিয়া আপনাদের আরও একবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.